শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশ সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড রুখতে সেন্ট্রাল কন্ট্রোল এবং মনিটরিং রুম প্রতিস্থাপনের কথা ভাবছে ভারত।
বিশ্ব পানি দিবস উপলক্ষে বিজ্ঞানী ডাক্তার আতিক রহমানের মন্তব্য।
অনেক নদী ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে এবং চলাচল কঠিন হয়ে যাচ্ছে।
তবে শুরুতেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ একটি স্মারকলিপিতে সই করতে যাচ্ছেন, যার লক্ষ্য হচ্ছে ওই স্মারকলিপির কথায় চীনের অর্থনৈতিক আগ্রাসন। এই পদক্ষেপ বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে পুরোদমে বাণিজ্যিক লড়াইয়ের রূপ নিতে পারে। বাণিজ্য বিষয়ে যুক্তরাষ্ট্রের এই তৎপরতার অংশত কারণ হচ্ছে চীনা কোম্পানিদের দ্বারা আমেরিকান প্রযুক্তি চুরি এবং অনৈতিকভাবে হস্তান্তর। ওই বৈঠকের আগে চীনের বাণিজ্য মন্ত্রী বলছেন যে চীন বাণিজ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের একতরফা ব্যবস্থা গ্রহণের বিরোধী এবং আশা করছে দুটি দেশ সংলাপের মধ্য দিয়ে পারস্পরিক স্বার্থে একটি নিষ্পত্তিতে পৌঁছতে পারে। গতকাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের এক মাসব্যাপী তদন্তের কথা সংবাদদাতাদের জানান। এই তদন্তটি হয় চীনের বাণিজ্য বিষয়ে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারা অনুযায়ী। দীর্ঘদিন ধরেই মনে করা হচ্ছে যে চীন ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়া সত্ত্বেও বিশ্ব বাণিজ্যের নিয়মনীতিগুলো লঙ্ঘন করে চলেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি সংবাদদাতাদের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় দায়দায়িত্ব পালন করতে চীন বেশ কিছু সুনির্দিষ্ট বিষয়ে ব্যর্থ হয়েছে। এসব কারণে এ ব্যাপারে স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে যে ট্রাম্পের ১৪ই অগস্টের স্মারকলিপি অনুযায়ী প্রশাসন ৩০১ নম্বর বাণিজ্যিক ধারা ব্যবহার করতে পারে। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিস্ফোরকভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হলে আজ কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছে। সোমালি কর্তৃপক্ষ বলছে যে গাড়িটি সেখানকার ভেলিয়া হোটেলের বাইরে বিস্ফোরিত হয়, যেখানে প্রায়শই রাজনীতিক এবং ব্যবসায়ীরা যান। এটি মোগাদিসুর ব্যস্ততম রাস্তা মাকা আল মুকাররামায় অবস্থিত। সেখানকার নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর মুখপাত্র বলেন যে এই বিস্ফোরণে ১৪ জনের নিশ্চিত মৃত্যু ঘটেছে এবং ৫ জন আহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী ভয়েস অফ আমেরিকাকে বলেন যে গাড়িটি হোটেলের বিপরীত দিকে রাস্তায় পার্ক করা ছিল। এই বিস্ফোরণে আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং অসামরিক লোকজন, বিশেষত পথচারীরা প্রাণ হারায়। তিনি নিজের চোখেই ১০ জনের মৃতদেহ দেখেছেন। সরকারি কর্মকর্তারা বলছেন যে এই হামলার লক্ষ্যবস্তু কী ছিল সেটা এখনও পরিষ্কার নয়। এ ব্যাপারে এখনও কেউ দায় স্বীকার করেনি, তবে কথিত ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল শাবাব অতীতেও মোগাদিসুতে এ ধরনের বহু আক্রমণ চালিয়েছে। বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণকে উদযাপনের জন্য আজ রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। সর্বস্তরের মানুষ ব্যানার, ফেস্টুন, বাদ্য বাজনা নিয়ে এ সকল শোভাযাত্রায় অংশ নেন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বের হওয়া শোভাযাত্রাসমূহ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমবেত হয়। এ উপলক্ষে রাতে স্টেডিয়ামে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, দেখানো হয় লেজার শো এবং পোড়ানো হয় আতশবাজি। এর আগে এক পৃথক অনুষ্ঠানে এ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বর্ধনা দিয়েছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। সেখানে তিনি বলেন, তিনি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের সহায়তা চেয়েছেন। এদিকে সরকারিভাবে উৎসব উদযাপনের কড়া সমালোচনা করে একে বিকৃত তামাশা আখ্যা দিয়েছে বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের দেশ বাংলাদেশ। এটা যদি উন্নয়নের নমুনা হয় তবে বলার কিছু নাই বলে তিনি মন্তব্য করেন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পুলিশ জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির ২ জন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করেছে তারা। ঢাকা থেকে এ বিষয়ে রিপোর্ট করছেন আমির খসরু। পুলিশের দাবি মোতাবেক গ্রেপ্তারকৃত একজন হাদিসুর রহমান সাগর 2016 সালের জুলাইয়ে ঢাকার গুলশানের হোলি আর্টিজান হামলা, যাতে 18 জন বিদেশি সহ মোট 29 জন নিহত হন, তার অন্যতম সমন্বয়কারী এবং অস্ত্রের মূল যোগানদাতা, এবং অন্যজন আকরাম হোসেন, গত বছরের 15 আগস্ট পান্থপথে বোমা হামলার মূল পরিকল্পনাকারী। আকরাম 90 জেএমবির বর্তমান অন্যতম সমন্বয়কারী ও অর্থ যোগানদাতা বলেও পুলিশ বলছে। বগুড়া পুলিশ দুজনকে ঢাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করেছে। অবশ্য এ ব্যাপারে বিস্তারিত আর কিছুই পুলিশ জানায়নি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নতুন দিল্লি সফর শেষে জানিয়েছেন যে বাংলাদেশ ভারত সীমান্তে সিসিটিভি সহ নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ভারত। ঢাকা থেকে এ সম্পর্কে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর বার্তা।
বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রুখতে সেন্ট্রাল কন্ট্রোল এবং মনিটরিং রুম প্রতিস্থাপনের কথা ভাবছে ভারত। এছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া ছাড়াও সিসিটিভি বসানোর উপযুক্ততা যাচাই করে দেখা হচ্ছে। ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা জানিয়েছেন। তিনি বলেছেন, এজন্য আন্তর্জাতিক সীমান্ত বরাবর সড়ক পথগুলোর উন্নত রক্ষণাবেক্ষণে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব ও উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা নয়াদিল্লি সফর শেষে এসব কথা বলেন। নয়াদিল্লিতে তারা বৈঠক করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কিছু নেতার সঙ্গে। এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 25 বছর ধরে ক্ষমতায় থাকা সিপিআইএম দলকে হটিয়ে দিয়ে ক্ষমতায় আসে বিজেপি। উল্লেখ্য যে বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্যের অভিন্ন সীমান্ত রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
হাজার হাজার সিরীয় বিদ্রোহী এবং তাদের পরিবারের সদস্যরা সিরিয়ার মিত্ররাষ্ট্র রাশিয়ার মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সমঝোতার আওতায় আজ অবরুদ্ধ গাওতা অঞ্চলের অংশবিশেষ ত্যাগ করে চলে যাচ্ছে। এই সব লোকদের হারাস্তা থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে বিরোধী নিয়ন্ত্রিত ইদলিবে নিয়ে যাওয়ার জন্যে অনেকগুলো বাস দাঁড়িয়েছিল। এই একই ধরনের ব্যবস্থা অন্য অনেক বিদ্রোহীদের ক্ষেত্রেও নেওয়া হয়েছে, যখন অবরোধ এবং সরকারি অভিযানের কারণে বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত অন্য এলাকায় সরে যাবার প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে। আজকের এই সমঝোতার মধ্যে রয়েছে সিরীয় সরকারের সঙ্গে বন্দি বিনিময়। হারাস্তা ছেড়ে যাওয়ায় পূর্ব গাওতায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকবে দামেস্কের উপকণ্ঠে 2টি মাত্র উপশহর। মাসখানেক আগে সিরিয়ার সৈন্যরা রাশিয়ার সমর্থনে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ পুনর্দখলের জন্য অভিযান শুরু করে এবং এই অভিযানে অসংখ্য বিমান আক্রমণের কারণে পূর্ব গাওতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখানে প্রাণহানির সংখ্যা 1,500-এরও বেশি। গতকাল একটি ব্যতিক্রমী টেলিভিশন সাক্ষাৎকারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন যে অবৈধভাবে উপাত্ত সংগ্রহের কেলেঙ্কারিতে স্পষ্টতই ফেসবুক ভুল করেছিল। তিনি সিএনএনকে বলেন, এতে বড় রকমের আস্থাহানি ঘটেছে। আমি সত্যিই দুঃখিত যে এটা হলো। লোকজনের নিজস্ব উপাত্তের সুরক্ষা প্রদান আমাদের মৌলিক কর্তব্য। ফেসবুক ঠিক কী ভুল করেছিল জুকারবার্গ সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবে তিনি সব ধরনের অ্যাপস পরীক্ষা করে দেখার এবং পরিপূর্ণ ফরেন্সিক অডিট করার প্রতিশ্রুতি দেন। তিনি সিএনএনকে বলেন, তিনি এ ব্যাপারে নিশ্চিত যে কেউ নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যমেয়াদী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে। তিনি বলেন যে ব্রাজিল ও ভারতের নির্বাচন সহ যে কোনো নির্বাচনে ফেসবুকের মাধ্যমে হস্তক্ষেপ বন্ধ করতে ফেসবুক সত্যি সত্যি প্রতিশ্রুতিবদ্ধ। ফেসবুক শুক্রবার জানায় যে তারা জেনেছে যে 2015 সাল থেকে ব্রিটিশ গবেষক আলেকজান্ডার কোগান একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধভাবে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য শেয়ার করেন। তিনি অবশ্য এর আগে বৈধভাবেই ব্যক্তিত্ব নিয়ে একটি কুইজ প্রয়োগ করে উপাত্ত সংগ্রহ করেন। অনুমান করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা আজ থেকেই $1,03,000 কোটি ব্যয় প্রস্তাবের উপর ভোট দেওয়া শুরু করবেন। গত রাতেই আপোষ আলোচনার মাধ্যমে এতে অনুমোদন দেওয়া হয়। সরকারি দপ্তর এ বছর তৃতীয়বারের মতো বন্ধ হয়ে যাওয়া এড়াতে বিধায়কদের শুক্রবার মধ্যরাত নাগাদ এটি অনুমোদন দিতে হবে। অনুমান করা হচ্ছে প্রতিনিধি পরিষদে এই প্রস্তাবের উপর আজই ভোট নেওয়া হবে এবং তারপরে সেনেটে, যাতে করে এই সময়সীমার মধ্যেই তা সম্পন্ন হয়ে যায়। ব্যাপক দ্বিদলীয় এই প্রচেষ্টার অনুমোদন লাভের সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত। এই প্রস্তাব পাশ হলে সরকারের অর্থায়ন চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। হোয়াইট হাউস গতকাল প্রকাশিত এক বিবৃতিতে বলেছে যে এই অর্থায়ন প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি রয়েছে। রাশিয়ার সার্গে স্ক্রিপাল, যিনি গুপ্তচর হিসেবে দ্বৈত ভূমিকা পালন করেছিলেন, তাঁর উপর আক্রমণের অভিযোগে ব্রিটিশ মন্ত্রী এবং মস্কোতে তাঁদের সহপক্ষরা পারস্পরিক কূটনীতিকদের বহিষ্কারের পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আরও হুমকি দিচ্ছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। আজ বিশ্ব পানি দিবস, বাংলাদেশেও পালিত হয়েছে দিনটি। আর দিবসটিকে সামনে রেখে ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে পরিবেশ বিজ্ঞানী ডক্টর আতিক রহমান বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিকল্পনার মাধ্যমে এর যথাযথ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন। ঢাকা থেকে রিপোর্ট করেছেন আমির খসরু।
বাংলাদেশেও পালিত হয়েছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবস। বিশ্ব পানি দিবসের এবছরের প্রতিপাদ্য হচ্ছে প্রকৃতি এবং পানি। বিশেষজ্ঞরা বলছেন, নদীসহ পানি সম্পদে এককালে সমৃদ্ধ বাংলাদেশ এখন এ নিয়ে এক জটিল সমস্যার মুখোমুখি। নানা বাধাবিঘ্ন সৃষ্টির কারণে নদীর পানি কমে ও শুকিয়ে যাওয়াসহ বহু নদী অস্তিত্ব হারিয়ে ফেলছে। আবার প্রতি বছরই বন্যার মুখোমুখি হতে হচ্ছে কোটি মানুষকে। সামগ্রিকভাবে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, সুপেয় পানির সংকটও সৃষ্টি হয়েছে, বাড়ছে লবণাক্ততা। সব মিলিয়ে প্রকৃতির উপর পড়ছে বিরূপ প্রভাব। এ নিয়ে বিশ্লেষণ করেছেন প্রখ্যাত পরিবেশবিদ এবং পরিবেশ বিজ্ঞানী ডক্টর আতিক রহমান।
ওয়ার্ল্ড ওয়াটার ডে, এটা হচ্ছে প্রকৃতি ও পানি, ওয়াটার অ্যান্ড নেচার। তো এই সমগ্র পৃথিবীর পানির সঙ্গে প্রকৃতির গভীর সম্পর্ক। জীবন মানেই পানি, আমরা মানুষরাও 70% পানি, প্রকৃতির অর্ধেক হচ্ছে। বাংলাদেশে সবচেয়ে পৃথিবীর অন্যতম নদীমাতৃক দেশ, আমাদের 8,000 থেকে 300 নদী বিভিন্ন হিসাবে বিভিন্নভাবে, এবং ইউরোপের যে বড় নদী যেগুলো রাইন রোন, এই সমস্ত নদী আমাদের দক্ষিণাঞ্চলে খাল বলেও পরিচিত হবে না। অর্থাৎ আমাদের নদীর প্রচণ্ডতা আছে। আমরা 3টি বড় অববাহিকা, ব্রহ্মপুত্র, পদ্মা যেটা গ্যাঞ্জেস হয়ে পদ্মা হয়ে আসে, আর মেঘনা, এই 3টির একাত্ম যে ভাবটা সেটা দক্ষিণাঞ্চলে, যে চাঁদপুর পর, চাঁদপুরের পর থেকে আমাদের বঙ্গোপসাগরে যে পড়ে, এটা বিরাট নদী যেটা মেঘনা বলেই। এখন এত নদী থাকা সত্ত্বেও পানি একটা বিশেষ সমস্যা বাংলাদেশের। আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টু লিটল ওয়াটার ইন ড্রাই সিজন। এখন যে শুষ্ক মৌসুমে আমাদের যথেষ্ট পানি নেই, কিন্তু যে বর্ষার সময় আমাদের প্রচণ্ড পানির প্রবাহ, এবং পৃথিবীর সমগ্র এই এলাকা, এই 3টি নদী যত পানি বাংলাদেশ থেকে প্রবাহিত হয় তার মাত্র 8% পানি বাংলাদেশের উপরিভাগে পড়ে, শতকরা 92% আসে বাইরে থেকে। অর্থাৎ এর পরিকল্পনা করাটা একটা প্রচণ্ড কঠিনতা। কিন্তু এর মধ্যেও যত নদীতে পানি প্রবাহ হচ্ছে, পানির প্রধান আছে নদীতে, খালগুলোতে আমাদের পুকুর, পুষ্করিণী, দিঘি, কুয়া এগুলো হচ্ছে, এবং আমাদের ভূগর্ভস্থ পানি। এই সমস্ত পানির প্রত্যেকটার কতগুলো বাহুল্য আছে এবং কতগুলো ক্ষতিগ্রস্ততা আছে। আমাদের নদীর পানি, নদীগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে পলিমাটি পরে, এবং নদীর নাব্যতা বন্ধ হয়ে যাচ্ছে, নদীর পথঘাট বন্ধ করে আমরা তথাকথিত মানুষের দ্বারা এটা ক্ষতিগ্রস্ত হয়ে, এবং অনেক নদী ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে এবং চলাচল কঠিন হয়ে যাচ্ছে। একই সময় শহরের চারপাশে যে সমস্ত এলাকায় শিল্প এলাকা, সেখানে দূষণ একটা বড় ব্যাপার। অর্থাৎ রেস্ট্রিক্টেড ফ্লো এবং পলিউটেড ফ্লো, দূষিত এবং গলা টিপে ধরা যে নদীর ফ্লো, এইগুলো হচ্ছে বড় সমস্যা। এখানে আমাদের গভর্নেন্স সমস্যা আছে, জমি দখল হয়ে যাচ্ছে, নদী দখল হয়ে যাচ্ছে ইত্যাদি। কিন্তু বাংলাদেশের এখন যে আমাদের যে আন্তরিক পানি পরিকল্পনা চলছে, সেখানেও আরেকটা বড় সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তনে, যেখানে পানির যে নাব্যতা ছিল বা প্রয়োজন ছিল বা ফ্লো ছিল, সেটা বিভিন্নভাবে রেস্ট্রিক্টেড হবে। আমাদের কৃষি সম্পূর্ণভাবে পানির উপর নির্ভরশীল, শতকরা 80% কৃষি হয় আমাদের এখন শুষ্ক মৌসুমে, যেখানে আমরা কৃষি সেচ দিয়ে কৃষি করছি, যদিও পানি প্রচুর, কিন্তু এই সেচটার পানি আমরা বেশিরভাগই ভূগর্ভস্থ পানি নিয়ে বেরিয়ে আসছি, যার ফলে আমাদের ভূগর্ভস্থ পানির উপরে একটা প্রচন্ড চাপ আসছে, বিশেষ করে শহর অঞ্চলে ঢাকা শহরের ভূগর্ভস্থ পানি 50 মিটার নিচে নেমে গেছে। তো সেগুলোকে ফিরিয়ে আনতে হলে আমাদের আমাদের প্রকৃতিকে তার শ্বাস নেওয়ার সময় দিতে হবে, গ্রহণ করতে হবে। এর উপরে জলবায়ু পরিবর্তনের যে ধাক্কা সেটা আমাদের আবার টু মাচ অফ স্নো মেল্ট আমাদের হিমালয়ের তার অবস্থা। গত বছর যেমন হাওড় অঞ্চলে প্রচন্ড বন্যা হয়েছে, যে বন্যা ইতিহাসের আমাদের জোড়া মেলে না। অর্থাৎ এই যে টু মাচ ওয়াটার, টু লিটল ওয়াটার, এবং আমাদের সুপেয় পানি খাওয়ার যে অবস্থান, আমরা জানি যে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 6 নম্বর হচ্ছে পানি ও পয়ঃপ্রণালী পৃথিবীর সবাইকে দিতে হবে, এটা এখন মানবাধিকার একটা। এই মানবাধিকার সুপেয় পানি আমাদের দক্ষিণাঞ্চলে সুপেয় পানি নেই বললেই চলে। লবণাক্ততা বেড়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, এবং আমাদের যে ভারত থেকে যে ফ্লো আসার কথা সেই যথেষ্ট পানি না আসাতে আমাদের দক্ষিণাঞ্চল থেকে লবণাক্ত উঁচু হয়ে সাধারণ মানুষ সুপেয় পানি পাচ্ছে না। জলবায়ু পরিবর্তন তা আরো কঠিন করে তুলছে। অর্থাৎ পানি আছে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক, পানি আছে প্রচুর কিন্তু সুপেয় পানি নেই, এটা হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলের একটা কথা। উত্তরাঞ্চলের যে বিশেষ করে বারিন্দ্র এলাকা, সেখানে পানির অভাব আছে, কৃষিকার্য করতেও ক্ষতির অভাব আছে। আবার হাওড় অঞ্চল শুষ্ক সময় পানি কম, বর্ষার সময় প্রচন্ড পানি, এবং গতবারের বন্যা আমাদের সমস্ত ধানকে নষ্ট করে দিয়ে 2016 সালে বাংলাদেশ ছিল খাদ্য উদ্বৃত্ত এবং আমরা রপ্তানি করছিলাম চাল। 2017 সালে আমরা হঠাৎ করে হয়ে গেলাম রাইস ইম্পোর্টার, আমাদের আমদানি করতে হলো ধান চাল, এবং এখন আমরা সেই বিপদ থেকে বেরিয়ে এসেছি। অর্থাৎ আমাদের খাদ্য, আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের কৃষি, আমাদের মৎস্য সম্পদ, সমস্ত কিছু পানির উপর নির্ভরশীল। পানির পরিকল্পনা, এর সুচারু ব্যবহার, এর অপচয় নষ্ট করা, এবং ভবিষ্যতের পরিকল্পনায় পানিকে গ্রহণ করা, এটা আমাদের বিশেষ প্রয়োজন এবং এগিয়ে যেতে হবে সমন্বয় করে, যাতে মানুষ সুপেয় পানি পায়, প্রকৃতির জন্য আমরা পানি রাখতে পারি, এবং অন্যান্য কাজ, কৃষি, শিল্প, সমস্ত জায়গায় সুচারুরূপে পানি ব্যবহার করতে পারি।
ডক্টর আতিক রহমান, পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিকল্পনার মাধ্যমে এর যথাযথ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এখনই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ না করলে ভবিষ্যতে সংকট আরও জটিল হয়ে উঠবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিশ্ব পানি দিবস উপলক্ষে পানি সম্পদ ও জলবায়ু বিষয়ে ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এবং জয়েন্ট ইনস্টিটিউট ফর মেরিন অ্যান্ড অ্যাটমসফিয়ারিক রিসার্চের প্যাসিফিক ইএনএসও অ্যাপ্লিকেশনস ক্লাইমেট সেন্টারের প্রধান গবেষণা বিজ্ঞানী ডক্টর রাশেদ চৌধুরী। তিনি মন্তব্য করেন পানি সংরক্ষণ ও মিঠা পানির সমস্যা নিয়ে। সাক্ষাৎকারটি নিয়েছেন শগুফতানা শ্রীনকুইন।
ডক্টর রাশেদ চৌধুরী, আজ 22শে মার্চ বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। এবছর বিশ্ব পানি দিবসে জাতিসংঘের মূল থিম হচ্ছে নেচার ফর ওয়াটার, লক্ষ্য হচ্ছে প্রকৃতি ভিত্তিক সমাধান খুঁজে বার করা। এ সম্পর্কে একটু বলবেন?
হ্যাঁ, আমার মনে হয় এটা একটা সময়োপযোগী পদক্ষেপ। এই বিষয়ে অনেক আগে থেকেই চিন্তা করা হচ্ছিল। আমরা সাধারণত পানির সমস্যা সমাধান করার সময় স্বাভাবিকভাবে দুটো চিন্তা আমাদের মাথায় চলে আসে। একটা হচ্ছে স্ট্রাকচারাল সলিউশনস, অর্থাৎ কাঠামোগত পরিবর্তন এনে কোনো সমাধান করা যায় কিনা, যেটা এতদিন কাল যথেষ্ট জনপ্রিয় ছিল। আরেকটা দিক হচ্ছে নন স্ট্রাকচারাল সলিউশনস, অর্থাৎ কাঠামোগত বিষয়ের দিকে আলোকপাত না করে আমরা আমাদের ব্যবহারের ক্ষেত্রে বা আমাদের অভ্যাসের ক্ষেত্রে অথবা কোনো কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার কমিয়ে এনে এর কোনো পরিবর্তন করা যায় কিনা, মোটামুটি জাতিসংঘের এবারের যে স্লোগানটা এদিকেই ইন্ডিকেট করা হয়েছে, ন্যাচার বেসড সলিউশনস ফর ওয়াটার। আমার মনে হয় এইটা যথেষ্ট গুরুত্ব আছে এবং আমাদের সকলকে এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আমি যদি এখন এভাবে একটু ব্যাখ্যা করি, এই ন্যাচার বেসড সলিউশনস বলতে কি বোঝায়, যেমন এখানে আমরা সাধারণত যা হয়ে থাকে, আমাদের দেখা যায় যে কাঠামোগত পরিবর্তনের ফলে এই রিভারগুলোকে ফ্লাড প্লেইনের সাথে যে একটা সংযোগ ছিল সেটা এখন নাই, এই সংযোগগুলোকে পুনঃস্থাপন করা, এবং বনসম্পদ পুরো বিশ্বব্যাপী দেখা যায় অনেক দেশে এই বনসম্পদের পরিমাণ কমে আসছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে বা স্বল্প উন্নত দেশগুলোতে। এটাকে এই বনসম্পদের পরিমাণ যেন বাড়ানো যায়, এইভাবে বনসম্পদ যদি বাড়ানো যায় এবং রিভার্সগুলিকে যদি ফ্লাগ প্লেনের সাথে যে সংযোগ করার যে প্রবণতা এটা যদি কোনোভাবে ধরে রাখা যায় তাহলে আমাদের ক্ষেত্রে একটা ন্যাচারাল এনভায়রনমেন্টাল ব্যালেন্স তৈরি হবে, সাস্টেইনেবল যেটা বলে থাকি আমরা। তো এতে করে হয় কি আপনার ঠিক কোনো কাঠামোগত পরিবর্তন আনা হলো না এবং কোনো বিশেষ যে ইনভেস্টমেন্ট করা হলো তাও না, অথচ ইটস এ সর্ট অফ ন্যাচারাল বেসড সলিউশনস যেটা মানুষকে যথেষ্টভাবে উপকৃত করবে।
বর্তমান বিশ্বে ফ্রেশ ওয়াটার বা মিঠা পানির সমস্যা কি অবস্থায় বিরাজ করছে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, এটা আপনি আপনি যদি নিজেও লক্ষ্য করেন দেখবেন যে এটা আমরা সকলেই জানি যে আমরা এমন এক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যে দিন দিন মিঠা পানির অভাব পরিলক্ষিত হচ্ছে। যেদিকেই তাকাই না কেন দেখবেন নদী নালা শুকিয়ে যাওয়ার প্রবণতা, বিশেষ করে অনেক অনুন্নত দেশে বা উন্নয়নশীল দেশেও এটা দেখা যাচ্ছে। আপনি যদি একটা পরিসংখ্যান নেন তাহলে দেখবেন যে আপনি কম্পিউটার চিপ তৈরি করেন অথবা শস্য উৎপাদন করেন, বিদ্যুৎ উৎপাদন করেন, যেখানেই আপনার যে কোনো কাজই শুরু হোক না কেন পানির প্রয়োজন কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। এই যে পানির প্রয়োজন বেড়ে যাওয়ার যে প্রবণতা এর সাথে সাথে কিন্তু পানি সরবরাহ সেভাবে পাচ্ছে না, সুতরাং সব ক্ষেত্রেই পানির চাহিদার একটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা সমস্যা থেকেই যাচ্ছে। আপনি ইদানিংকালে যদি স্ট্যাটিস্টিক্সগুলো দেখেন দেখবেন পানির ব্যবহার প্রতি 20 বছর অন্তর অন্তর দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 20 বছর আগে যতটা পানির প্রয়োজন ছিল এখন তার দ্বিগুণ হচ্ছে। এবং জাতিসংঘের মতে 2040 সাল নাগাদ প্রয়োজনের তুলনায় প্রায় 30% কম পানি পাওয়া যাবে, এটা কিন্তু একটা পরিসংখ্যানের কথা। এবং আপনি যদি আরেকটু দেখেন যে ওই ওইসিডির মতে 2030 সালের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা তীব্র পানি সংকটের মধ্যে থাকবে। এই যদি হয় গ্লোবাল পার্সপেক্টিভ, আমরা যদি আরেকটু ডাউন স্কেল করি ইনফরমেশন গুলোকে বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করি বা ওই বেসিনের ক্ষেত্রে, সেখানেও এই সমস্যা কিন্তু প্রচুর, বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ নদী প্রবাহ নির্ভর করে হিমালয়ের পাদদেশের বৃষ্টিপাতের উপর, এবং জলবায়ু পরিবর্তনের কারণে যদি এই স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ কোনো তারতম্য হয়, যেটা অলরেডি হচ্ছে, তবে স্বাভাবিকভাবেই বাংলাদেশের অভ্যন্তরে পানির সমস্যা হবে তীব্র। ইতিমধ্যে এটা লক্ষণীয় যে হিমালয়ের পাদদেশের বৃষ্টিপাতের পরিমাণ এখন অনেকাংশেই আগের মতো স্বাভাবিক নয়, ফলস্বরূপ আমাদের বাংলাদেশের অভ্যন্তরে পানির সমস্যা লেগেই থাকবে। তাই এই যে একটা বিশ্বব্যাপী পানির সাপ্লাই এর যে একটা কনস্ট্রেইন্ট এবং একই সাথে যে ডিমান্ড এর যে একটা বেড়ে যাওয়ার পরিমাণ, এটা কিন্তু সব জায়গায় লেগে আছে এবং এটা কিন্তু আগামীতে আরো বেড়ে যাবে।
আগামীতে পানির সরবরাহের স্বল্পতা ও একই সাথে চাহিদা বেড়ে যাওয়া কথা যেটা আপনি বললেন, এই কারণে কোন ধরনের প্রতিক্রিয়া দেখা যাবে বলে আপনি মনে করেন, বিশেষভাবে পানি সম্পদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে?
আমার মনে হয় এটা একটা চমৎকার প্রশ্ন এবং এটার এই বিষয়টাই আমাদের এখন বিশ্লেষণ করা দরকার যে ভবিষ্যতে পানি সংকট বেড়ে যাওয়ার কারণে পানি কি অর্থকরী সম্পদ হয়ে উঠবে, এটাই হচ্ছে এখনকার মূল কথা। আপনি যদি একটু বিশ্বব্যাপী একটা একটি সার্ভে করে রাখেন তাহলে দেখবেন যে পানি সম্পদ নিয়ন্ত্রণের উপর একটা রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার যে সমস্ত ব্রোকার আছে তারা কৃষকদের কাছ থেকে পানির রাইট কিনে নিচ্ছে, ঠিক আমেরিকাতেও তাই হচ্ছে, বিভিন্ন এলাকায় জনসাধারণ তাদের জমি পানির অধিকার এই বহুজাতিক কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দিচ্ছে। এবং যে সমস্ত বহুজাতিক কোম্পানিগুলির ব্যবসা অনেকাংশে পানির উপর নির্ভরশীল তারা কিন্তু সেই পানি সরবরাহের উপর নানা রকম কৌশল অবলম্বন করছে তাদের অধিকার নিশ্চিত করার জন্য। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ইদানিংকালে ঘটে যাওয়া, সেটা হচ্ছে আলাস্কাতে ব্লু লেগন নামে একটা জায়গা আছে যেখানে আপনার পানি থাকে এবং এত বিশুদ্ধ পানি যে ট্রিলিয়ন্স অফ গ্যালন্স অফ মিঠা পানির অবস্থান। এই পানিগুলো এতটাই সুস্বাদু এবং এতটাই মিঠা পানি যে এগুলোকে আসলে কোন রকম ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না, ব্লু লেগন থেকে সরাসরি উঠিয়ে আপনি পান করতে পারেন এবং যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। এবং এই আলাস্কার ওই অঞ্চলের লোক বসতি কম থাকার কারণে যার ফলে একটা বিরাট অংশের পানি আপনার প্রায় 6.2 বিলিয়ন গ্যালন পানি অব্যবহৃত থেকে যায় প্রতি বছর। এই বহুজাতিক কোম্পানিগুলোর নজর পড়েছে ওই জায়গাটার উপর, তারা চাচ্ছে সেই ব্লু লেগন থেকে ওই পানিগুলো তুলে নিয়ে ইন্ডিয়াতে মুম্বাইতে নিয়ে যাবে, যেটা ওয়েল ট্যাঙ্কের মাধ্যমে, যে ট্যাঙ্ক দিয়ে আগে তেল সরবরাহ করা হতো, তেলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো, তারপর মুম্বাইতে নিয়ে সেখানে তারা ট্রিট করবে, বটল করবে, বটল করে তার মধ্যপ্রাচ্যে বিক্রি করবে। এই যদি হয় অবস্থা, তাহলে পানি আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন যে পানি আসলে কি তাহলে একটা ব্যবসায়িক সামগ্রীতে পরিণত হচ্ছে, এবং সেরকম সম্ভাবনাই দেখা যাচ্ছে। এটা কিন্তু সব জায়গায় কম বেশি এইরকম একটা প্রবণতা। তা আমার মনে হয় এইটা আসলে এখন সবচেয়ে বেশি চিন্তার বিষয়, কারণ পানি যদি অর্থকরী সম্পদ হয়ে ওঠে তাহলে প্রথম সমস্যাটা দেখা দেবে, যারা পে করতে পারবে না তাদের জন্য কি হবে? পানি তো আর তেল না, তেল ব্যবহার না করেও মানুষ বাঁচতে পারে, কিন্তু পানি ব্যবহার না করে তো মানুষ বাঁচবে না। সেই জন্য এটা একটা বিশেষভাবে চিন্তার বিষয়। এবং আপনি যদি আরো লক্ষ্য করেন যে মানুষ কিন্তু 3 দিন খাদ্য ছাড়া বাঁচতে পারে, অথচ পানি ছাড়া বাঁচতে পারে মাত্র 7 দিন। সুতরাং মানুষকে একটা বিশাল জনসংখ্যা থাকবে যাদেরকে সবসময় কম মূল্যে অথবা বিনামূল্যে পানি দিতেই হবে, এটা তাদের এক ধরনের অধিকার। এই বিষয়টা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন থেকে এগুলো নিয়ে চিন্তা করার সময় হয়েছে।
আপনি যেটা বলছেন সত্যি সত্যি যদি পানি তেলের মতো অর্থকরী সম্পদে পরিণত হয় তাহলে এর প্রতিক্রিয়া কি হতে পারে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের এই সংকট মুহূর্তে?
হ্যাঁ, এটা এটা আমার মনে হয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি 20th century তেলের মতো অর্থকরী সম্পদে পরিণত হয় পানি, বিশেষ করে মিঠা পানি, তাহলে কি পানি প্রাপ্তি নিশ্চিত থাকবে আগামী দিনে সকলের জন্য, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের এই যুগে? অথবা পানিকে অন্যান্য পণ্যের মতো বিবেচনা করে অর্থকরী সামগ্রী হিসেবে ব্যবহার করা হবে চাহিদা অনুযায়ী, যেমনটা হয়ে থাকে তেলের ক্ষেত্রে? আমার কথা হচ্ছে যে এখানে প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে না, তৃতীয় প্রশ্নের উত্তর হবে হ্যাঁ। এখন সমস্যা হলো তাদেরকে নিয়ে যারা পানির বাজার দর দিতে ব্যর্থ হবে। এটা ঠিক যে আমাদের পানি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকাংশেই যত্নবান নই, এই কথাটাও সত্য। অনেকটাই আমরা ধরে নিই পানি প্রাপ্তিটা অনেকটাই নিশ্চিত, আমরা তো আমাদের তো একটা কথাই আছে পানির দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ পানির মতন সবকিছু সহজ, অথচ এই পানি কিন্তু আর সহজ থাকবে না। বহুজাতিক কোম্পানিগুলোর বক্তব্য হচ্ছে যদি পানির মূল্য বৃদ্ধি পেত তাহলে হয়তো মানুষও পানি ব্যবহারে আরো যত্নশীল হতো। কথাটা হয়তো বা ঠিক, তাহলে এখন অর্থটা দাঁড়াচ্ছে যে পানির উপর বাড়তি মূল্য সংযোজন করা অথবা বেসরকারি সেক্টরে ছেড়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত হবে। কিন্তু সব কথা শেষ কথা হচ্ছে অর্থ উপার্জনের জন্য পানির মূল্য বৃদ্ধি করা বা বেসরকারি সেক্টরে ছেড়ে দেওয়াটা কতটা মানবিক হবে, কারণ পানির আগে আমরা সবাই জানি যে পানি অপর নাম জীবন। এখন আমাদের নিঃশ্বাসের জন্য যেমন বাতাসের প্রয়োজন, তেমনি জীবন ধারণের জন্য পানিরও প্রয়োজন। যদি তাই হয় তবে অবশ্যই পানিকে বাতাসের মতো বিনামূল্যে সহজলভ্য হওয়া উচিত, তাই না? কিন্তু যেভাবে জিনিসগুলো এগোচ্ছে তাতে সে সম্ভাবনা দিন দিন কমে আসছে। একদিকে ঠিক যেমন পানির বাজার দর নির্ধারণ না করার কারণে পানির অপব্যবহার হচ্ছে, যেটা আমরা সব ক্ষেত্রেই দেখে থাকি। যেমন আমরা এই জিনিসটা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে আমাদের কল, বিশেষ করে যে ফসেট যেগুলো, এই কলগুলো যদি লক্ষ্য করি অনেকের কলেই দেখবেন পানি চুয়ে পড়ছে। এই পানি চুয়ে পড়াটা কিন্তু আমরা অনেকেই খুব বিশেষ গুরুত্ব দিয়ে দেখি না, কিন্তু এইভাবে পানি চুয়ে পড়তে থাকলে একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রতিদিন 10 গ্যালন পানি কিন্তু পড়ে যেতে পারে। তো এই যে একটা অপব্যবহার, এই বিষয়ে কিন্তু আমরা সত্যি যত্নবান নই। এই জিনিসগুলো কিন্তু এখন আস্তে আস্তে মানুষের বিবেচনায় আসবে যে এইভাবে পানির অপব্যবহার করাটা কতটা যুক্তিসঙ্গত হবে এবং এর পরিণতিটা কি দাঁড়াবে। এবং আবার একই সাথে যদি আমরা একটা ট্যাক্স ইম্পোজ করি, সেক্ষেত্রে যার অর্থ ইনভেস্ট করার ক্ষমতা নাই তার জন্য কি হয়ে দাঁড়াবে, এই বিষয়গুলি আগামী দিনের সমস্যা হয়ে আসবে। তাতে আগামীতে মানুষকে সার্টেন পরিমাণটা, কিছু অংশ মানুষকে বিনামূল্যে সরবরাহ করা, তারপরের জন্য দ্য মোর ইউ পে এই ধ্যান ধারণা মাথায় নিয়ে সমস্ত ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করা।
এখন সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের করণীয় কি কি আছে, বিশেষ কি কি পদক্ষেপ আমরা নিতে পারি বলে আপনি মনে করেন?
প্রথমত এখানেও একটা কথা আছে, আমরা যদি একটু ইঞ্জিনিয়ারিং দিক থেকে বিশ্লেষণ করে থাকি তাহলে পানি স্বল্পতা দূরীকরণে যে পথটা নিয়ে আলোচনা হয় সেটি হচ্ছে সমুদ্রের পানি উত্তোলন করা যায় কিনা। ব্যাপারটা একটু ব্যয়বহুল কিন্তু এটা অসম্ভব না, কিন্তু সমস্যা হচ্ছে এটা আসলে অনেক উন্নয়নশীল দেশের পক্ষে সম্ভব হবে না। আরেকটি কথা হচ্ছে যে আমি যে কথাটা আমাদের পূর্বে আলোচনায় বলে আসছিলাম যে আমাদের সফট পথ টেকনোলজিগুলি অ্যাডাপ্ট করা, যিনি পানি ব্যবহারে যত্নবান হওয়া, এই যেমন এক গ্লাস পানি নিয়ে হাফ গ্লাস খাওয়ার পর বাকিটা ফেলে দিলাম, এই প্রবণতাটাও এর মধ্যে চলে আসে, এটাও যেন পরিহার করা যায়। আরেকটা কথা হচ্ছে যে আপনার যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে তাকাই, বাংলাদেশে আমরা ঢাকা ওয়াসার প্রজেকশন অনুযায়ী পার পার্সন ডিমান্ড হচ্ছে 150 লিটার পার ডে, অর্থাৎ 40 গ্যালন পার ডে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে 1/3 অফ দ্য পপুলেশন যারা আসলে 10 গ্যালন পানি পায় দৈনিক তাদের কাজকর্ম করার জন্য। এখন এই যে একটা মাঝামাঝি অবস্থানে যদি আমরা ধরে নিতে পারি বাংলাদেশের ক্ষেত্রে, আমার মনে হয় 13 গ্যালন পানি পার ক্যাপিটা পার ডে যদি সরবরাহ করা যায় বিনামূল্যে, তারপরে যারা লাক্সারি শাওয়ার করবে, গার্ডেনিং করবে, সেক্ষেত্রে নতুন করে তাদের জন্য ট্যাক্স ইম্পোজ করা বা তাদের জন্য দামটা বাড়িয়ে দেওয়ার করলে আমার মনে হয় এই এই বিষয়টা ম্যানেজ করার ক্ষেত্রে সহজ হবে। এক্ষেত্রে যার কিছু নাই তার যে মৌলিক যে চাহিদা সেই পানিটুকু সে পাচ্ছে, অপরদিকে যারা বেশি পানি ব্যবহার করবে তাদেরকে বেশি পে করতে হবে। আমার মনে হয় এটা একটা সাস্টেইনেবল এবং গ্রহণযোগ্য সমাধান। অনেক দেশই এটা এইদিকে আগাচ্ছে, দু এক জায়গায় বেশ সাকসেসফুল হয়েছে। আমি তো মনে করবো যে এটা একটা এফিশিয়েন্ট ওয়ে ভবিষ্যতে।
আচ্ছা ডক্টর আশিস চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিশ্বের 200 কোটি মানুষের নিত্য ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন প্রশ্নের মুখোমুখি। 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকের ভূমিকা কী ছিল, কোনোভাবে সেই নির্বাচন প্রভাবিত হয়ে করেছিল কিনা, সেসব নিয়ে এই প্রশ্ন। দাবি উঠেছে ফেসবুকের বিরুদ্ধে তদন্তেরও। বিষয়টি নিয়ে মিশেল কুইনের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের প্রশ্ন গোড়া থেকে উঠেছে। শুরু থেকেই ওই বিষয়টির তদন্ত চলছে। এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি প্রথমে তদন্ত শুরু করেছিলেন, পরে সে তদন্তের ভার এখন বিশেষ কাউন্সেলর রবার্ট মুলারের হাতে। রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে তাদের কোনো হাত ছিল না। রাশিয়ার পর এবার একই প্রশ্ন উঠেছে বিশ্বের 200 কোটি মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধেও। একটি তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান 5 কোটি ভোটারের তথ্য সংগ্রহ করে গবেষণা করছে তারা ফেসবুক ব্যবহারকারী ছিল কিনা, বা 2016 সালের নির্বাচনে ফেসবুক তাদের উপর কোনো প্রভাব ফেলেছিল কিনা। ফেসবুক নিয়ে প্রশ্ন, এসব আলোচনা, বিতর্কের মাঝে ফেসবুকের শেয়ার প্রভাবিত হয়েছে। শেয়ারবাজারে ফেসবুকের দরপতন ঘটেছে $3,500 কোটি। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আইন প্রণেতারা তাই জোরে সোরেই প্রশ্ন তুলেছেন কেন এই দরপতন। একই সাথে শুরু হয়েছে ডিলিট ফেসবুক আন্দোলন। ফেসবুক সম্পর্কে ওই তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের রিপোর্ট বলছে 5 কোটি ফেসবুক ব্যবহারকারী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সহায়তা করেছিল। কেউ কেউ প্রশ্ন করছেন ফেসবুক কিভাবে এই বাইরের প্রতিষ্ঠানকে তাদের ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের অনুমতি দিল। ইউসি বার্কলের আইন এবং তথ্য বিভাগের অ্যাডজাঙ্ক্ট প্রফেসর ক্রিস হুপনাগল বললেন,
They've always rolled out the red carpet for developers and given them lots of information, and they have given them not enough oversight. They have all these third parties who are part of the Facebook ecosystem, but Facebook is unwilling to police them. And as a result, when one of those thousands of developers...
বললেন তারা অন্যান্য তথ্য প্রযুক্তি উন্নয়নকারী প্রতিষ্ঠানের জন্য সুযোগ সুবিধা উন্মুক্ত করে রেখেছিল, তাদেরকে প্রচুর তথ্য দিয়েছে, তাদের নানা ধরনের অধিকার দিয়েছে। তাদের অনেক থার্ড পার্টি প্রতিষ্ঠান রয়েছে, তবে ফেসবুক তাদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করছে না। আর তারই ফলে ওই হাজার হাজার থার্ড পার্টি প্রতিষ্ঠান যখন দুর্ব্যবহার করে, ফেসবুক তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। ফেসবুক বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি প্রধান শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সত্য, বিশ্বকে দারুণভাবে যুক্ত করেছে, গণতান্ত্রিক বিশ্ব হিসেবে মানুষে মানুষের সম্পর্ক উন্নয়নে অবদান রেখেছে। একই সঙ্গে তারা বিপুল সংখ্যক মানুষ সম্পর্কে কল্পনাতীত পরিমাণে তথ্য সংগ্রহ করেছে, আর ওইসব তথ্য যে কোনো সময়ে যে কোনোভাবেই গণতন্ত্রকে দুর্বল করতে ব্যবহার করা সম্ভব, সম্ভব সেগুলোর অগণতান্ত্রিক ব্যবহারও। সমালোচকরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর এখনই সঠিক সময় সৎভাবে নিজেদের কাজকর্ম পর্যালোচনা করা, তারা আসলে কী করছে, কী তাদের লক্ষ্য, কী তাদের চ্যালেঞ্জ, কী তাদের বাধা আর কীভাবে তার সমাধান, সেসব খতিয়ে দেখার সময় এখন। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড টেকনোলজির কর্মকর্তা মিশেল দে মুই বললেন,
It's really important for companies like Facebook to take a step back and understand that it's the choices that they're making in design and monetization strategy that are defining the expectations of their users. That's not a sustainable strategy and I think they're facing the reckoning that
Facebooker uchit ek pa pichhiye giye nijer kono durbolota chilo kina ta khotiye dekha. Tader uchit bojhar chesta kora je tara Facebook byabohorkarider totthyo gulo je bhabe songrokkhon ba byabohar korche তা ঠিক আছে কি না। ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ বুধবার এ নিয়ে কথা বলেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যেসব অ্যাপ দিয়ে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করা হয় তা যাতে ব্যবহারকারীদের তথ্য গোপন এবং নিরাপদ রাখে সে ব্যবস্থা করা, সে ব্যবস্থার দিকে আরেকবার চোখ বোলানো এবং সেগুলো অডিট করানো। কথা হচ্ছে তার প্রতিশ্রুতি কতটা বাস্তবে পরিণত হয় এবং ফেসবুক সে কথা রাখে কি না। ইউসি বার্কলের adjunct professor Chris Hufnagel aro bolen,
Facebook has had many controversies, many it's been able to brush off with an apology and a rearticulation of its core value of connecting the world. I think this will become an existential threat for Facebook if people stop believing that narrative. If they look at Brexit and they look at Trump and they look at Putin and say you're connecting the world and it's a worse place,
I think Facebook এর বিরুদ্ধে বহু বিতর্ক উঠেছে বিভিন্ন সময়ে। তার অনেক কিছুই ফেসবুক ক্ষমা চেয়ে বা অন্যভাবে সমাধান করতে পেরেছে। তারা বলেছে তারা বিশ্বের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে কাজ করছে, তবে প্রশ্ন বা সংকট বা বিতর্ক যদি ক্রমাগত বাড়তেই থাকে আর মানুষ যদি তাদের ব্যাখ্যা ক্ষমা চাওয়াকে অবিশ্বাস করা শুরু করে তাহলে ক্রমেই তা ফেসবুকের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। তারা যদি ব্রেক্সিটের বিষয় দেখেন, যদি ট্রাম্প ও পুতিনকে দেখেন এবং বলেন তারা বিশ্বের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করছে এবং এটি একটি খারাপ জায়গা, আমি মনে করি তা ফেসবুকের জন্য ভালো নয়। এইসব নানা কারণে ফেসবুকের 200 কোটি ব্যবহারকারী খানিকটা হলেও ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেস নির্বাচনে ইলেকট্রনিক ভোটযন্ত্রের বদলে কাগজের ব্যালট ব্যবহারের দাবি জানিয়েছে। কেন এমন দাবি করল কংগ্রেস আর এই বিষয়ে বিশেষজ্ঞরাই বা কী ভাবছেন তা জানতে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিদুল ইসলাম।
ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে ইলেকট্রনিক ভোটযন্ত্রের বদলে আগামী দিনের সব নির্বাচন আগের মতো কাগজের ব্যালটে করতে দাবি জানিয়েছে। কেন তারা এমন দাবি জানিয়েছে সে বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে। পরমাশিস ঘোষ রায়, শুরুতেই যদি আপনি আমাদেরকে বলেন কংগ্রেস কেন এমন দাবি জানালো।
কংগ্রেস, আমরা যতটা জেনেছি, কংগ্রেসের বিভিন্ন স্তরে, শুধু কংগ্রেস নয়, ভারতবর্ষের কেন্দ্রের যে বর্তমান সরকার, বিজেপির অপোজিশনে যারা রয়েছে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, হচ্ছে এনডিএ সরকার পক্ষ, হচ্ছে এনডিএ, আর হচ্ছে ইউপিএ, ইউপিএ ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সে যেসব কংগ্রেসের সঙ্গে যেসব দল রয়েছে তাদের দীর্ঘদিনের অভিযোগ যে ইভিএম ইলেকট্রনিক ভোট মেশিন, ইলেকট্রনিক ভোট মেশিনের দ্বারা কিছু কারসাজি, টেকনিক্যাল কারসাজি করা যায় এবং তারা সেই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে বারবার জানিয়েছে। যে টেকনিক্যাল দুর্নীতি বা অন্যায় করে টেকনিক্যালি, সেই টেকনিক্যাল অভিযোগ যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনকে জানিয়েছে সেটা এখন তারা ফাইনালি একেবারে সহমত ভিত্তিতে সবাই মিলে জনমত গঠন করে বিরোধী পক্ষের লোকেরা, এরা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে যে আবার পুনরায় ব্যালট পেপারে ভোট করানো হোক।
এই দাবির পক্ষে আসলে তারা তাদের সন্দেহের কথা বলেছে, কিন্তু কোনো প্রমাণকে হাজির করতে পেরেছে?
প্রমাণ সেই অর্থে প্রমাণ নেই, সেই অর্থে প্রমাণ নেই, কেননা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে ইভিএম মেশিনে কারসাজি করা সম্ভব নয়। কিন্তু কংগ্রেসের মুখপাত্র টম ভাট্টাকানের দাবি দেশবাসীর কাছে যে ইভিএম এ বিকৃতি ঘটিয়ে ফলাফল এদিক ওদিক করা যায় এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রেসের রিপোর্টও এই আশঙ্কা সমর্থন করেছে বলে সেটা তিনি উদাহরণস্বরূপ দেখিয়েছে।
নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে এই দাবির বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া কি পাওয়া গেছে?
বলেছে যে বিজেপির দলের যিনি বর্তমানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব, যার আরেকটি পরিচয় যিনি আরএসএস এর এক অন্যতম নেতা, সে বলেছেন যে বিজেপির পক্ষ থেকে দেশের সমস্ত রাজনৈতিক দল যদি সর্বসম্মতভাবে এই ব্যাপারে সহমত দেন, তাহলে সরকার পক্ষ বা বিজেপির পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে বিবেচনা করতে তাদের কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে বিজেপিও ব্যালটে ফিরে যেতে সমর্থন করতে পারে যদি ভারতবর্ষের সব রাজনৈতিক দল একসঙ্গে সহমত দেয়। সরকার পক্ষের দল বিজেপি তাদের বক্তব্য ওরা বলেই দিয়েছে যে তারা তাহলে এটা একটা বিবেচনা জায়গায় দেখতে পারে। সবাই যদি মত দেয় বিজেপিও তখন মত দেবে যে হ্যাঁ তাহলে ব্যালটিং করা হোক।
আর নির্বাচন কমিশন মূলত যদি কোনো ধরনের কারচুপি হয়ে থাকে সেই দায় তো নির্বাচন কমিশনের উপর বর্তায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে?
নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, মানে যেহেতু গত কয়েকদিন আগে নয়াদিল্লিতে কংগ্রেসের 84তম প্লেনারি অধিবেশন হচ্ছিল, সেখানেই রাহুল গান্ধী বলে যে আমরা ইভিএম এর অপব্যবহার হচ্ছে, তাতে কলকাঠি নাড়ানো হচ্ছে যাতে সম্ভাব্য জনমত উল্টে ফল বেরোয়। এইসব ধারণা থেকেই তিনি আশঙ্কা দূর করতে ব্যালটে ভোটের দাবি জানায় এবং চালু করা দরকার। সেক্ষেত্রে সাংবাদিকরা প্রশ্ন করলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত ইভিএম এ কারসাজি ধরা পড়েওনি এবং সেটা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে বিশেষজ্ঞ কারোর সঙ্গে কি আপনার কথা হয়েছে, তাদের কি প্রতিক্রিয়া?
আমি বিশেষজ্ঞ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমি প্রথম কথা বলেছি যে আমাদের ভয়েস অফ আমেরিকারই একজন প্রাক্তন সাংবাদিক ব্রডকাস্টার যিনি এখন কলকাতায় বর্তমানে বাস করছেন অসীমপদ চক্রবর্তী, ওনার আমি প্রতিক্রিয়া নিয়েছি। আমি রাজনৈতিক বিশেষজ্ঞ অধ্যাপক তানভীর নাসরিন, রাজনৈতিক সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং একজন সাধারণ নাগরিক কৃষ্ণগোপাল দাস, এরকম সমাজের বিভিন্ন স্তর মিলিয়ে চারজন মানুষের আমি প্রতিক্রিয়া নিয়েছি। আমি যদি বলেন আমি সেই প্রতিক্রিয়াগুলো শোনাতে চাই।
বেশ, আমরা তাদের প্রতিক্রিয়া শুনিনি।
প্রথমে ডক্টর অসীমপদ চক্রবর্তীর প্রতিক্রিয়া আমরা শুনব।
নতুন দিল্লিতে কংগ্রেসের প্রেরণামে এবার ইভিএম মেশিনের ব্যবহার এবং ভোটের ক্ষেত্রে পুরনো পেপার ব্যালটের ব্যবহার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো আমার মনে হয় যখনই দেখা যায় কোনো দল নির্বাচনে ভালো ফলাফল করে না, এই ভালো ফলাফল না করবার জন্য ইভিএম কে একটা দায়ী করা হয় এবং বলা হয় যে ইভিএম এ পুরো কারচুপিটা হয়েছে। আমার মনে হয় এটা সর্বাংশে সত্যি হতে পারে না, সারা বিশ্বেই ইভিএম এ ভোট হয়। তো আমার ধারণা যে ভোটিং কেন্দ্রে যে ইভিএম মেশিন বসছে সেক্ষেত্রে অন্যান্য পার্টির যারা এজেন্ট তাদের সামনে নিয়ে তারা ইভিএমটা পরীক্ষা করে দেখুন যে ঠিক বোতাম টিপলে ঠিক জায়গায় ভোট যাচ্ছে কিনা, সেটা দেখার হলেই ইভিএম সম্বন্ধে কারচুপি আর কোনো প্রশ্ন থাকবে না এবং ভোটদান স্বচ্ছ এবং সুন্দর হবে।
সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে আমি আরেকজনের প্রতিক্রিয়া শোনাতে চাই, যিনি অধ্যাপিকা এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, ওনার প্রতিক্রিয়া আমি শোনাচ্ছি।
ইলেকট্রনিক ভোটিং মেশিন ছেড়ে কংগ্রেসের ব্যালট পেপারে ফিরে যাওয়ার প্রস্তাবের জবাব ইতিমধ্যেই দেশের শাসক দল বিজেপি দিয়ে দিয়েছে। বিজেপির তরফে দলের সাধারণ সম্পাদক এবং একদা আরএসএস এর গুরুত্বপূর্ণ নেতা রাম মাধব পরিষ্কার বলেছেন, যদি দেশের সব রাজনৈতিক দলগুলি এই ব্যাপারে সর্বসম্মত কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তাদের তা বিবেচনা করে দেখতে কোনো আপত্তি নেই এবং সেক্ষেত্রে বিজেপিও ব্যালটে ফিরে যাওয়ার প্রস্তাবকে সমর্থন করতে পারে। একই সঙ্গে রাম মাধব মনে করিয়ে দিয়েছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা যখন ব্যালট থেকে ইভিএম এ পরিবর্তিত হয়েছিল সেটাও সকলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় এই সিদ্ধান্ত কোনো দলের একক সিদ্ধান্ত ছিল না। দেশের প্রধান শাসক দলের কাছ থেকে এই উত্তর আসার পরে কংগ্রেসের ইভিএম নিয়ে প্রচার কিছুটা নিস্তেজ হয়ে যাবে বলেই মনে হয়, কারণ বিজেপির এই বক্তব্য থেকে পরিষ্কার তারা ইভিএম বা ব্যালটকে কোনো প্রেস্টিজ ইস্যু করতে চায় না এবং বিজেপি এটাও মনে করে না তাদের নির্বাচনী সাফল্যের পিছনে ইভিএম এর কোনো ভূমিকা আছে। বিজেপির এই বক্তব্য আসার পরে ইভিএম নিয়ে কংগ্রেস এবং বিরোধী দলগুলির লাগাতার প্রচার কিছুটা ভোঁতা হয়ে যাবে বলেই মনে হয়। একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি ইভিএম নিয়ে এই প্রচারটা ততটাই হাস্যকর এবং অবাস্তব যতটা আজকের যুগে দাঁড়িয়ে কেউ কম্পিউটার বা ইন্টারনেট বাতিল করে দেওয়ার দাবি তুলছেন এরকম। কংগ্রেস এবং অন্য বিরোধীদের মাথায় রাখতে হবে 2009 যে লোকসভা নির্বাচনে ইউপিএ বিপুল ভোটে জিতে মনমোহন সিং দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন, সেই নির্বাচনও ইভিএম এর মাধ্যমেই হয়েছিল। এবং সদ্য গোরখপুর ও ফুলপুরের মতো উত্তরপ্রদেশের যে দুটি গুরুত্বপূর্ণ আসনে অখিলেশ মায়াবতীর জোট জিতেছে সেখানেও ইভিএম এর মাধ্যমেই ভোট হয়েছে। ইভিএম এর মাধ্যমে ভোট হয়েছে বলেই তো দিল্লিতে আপ বিজেপি কে গোহারা হারিয়েছিল, বিহারেও লালু নীতিশ জোট বেঁধে বিজেপি কে হারিয়েছিল। আবার পশ্চিমবঙ্গে 2011 এবং 2016 যে দুটি বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতেছেন সেখানেও ইভিএম এর মাধ্যমেই ভোট হয়েছিল। তাহলে কি ইভিএম এর মাধ্যমে ভোট হলেই বিজেপি জেতে এই অভিযোগ তোলাটা হাস্যকর এবং যুক্তিহীন নয়? বরং উল্টোটা মনে করিয়ে দিই, যখন ব্যালট পেপারে ভোট হতো তখন ব্যালট গণনায় কারচুপির অভিযোগ অনেক বেশি শোনা যেত, বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। সেই সময় পশ্চিমবঙ্গের বিরোধীরা প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূল, তদানীন্তন শাসক দল বামফ্রন্টের বিরুদ্ধে ব্যালট গণনায় কারচুপির অভিযোগ তুলত। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি কংগ্রেসের এই দাবির মধ্যে আসলে কোনো সারবত্তা নেই।
রাজনৈতিক সাংবাদিক সুমন ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা শুনব।
হয়তো কেউ দাবি তুলবে ইমেল বা হোয়াটসঅ্যাপ কোথাও তুলে দিয়ে আমরা আবার সেই যুগে ফেরত চলে যাই যখন পায়রা দিয়ে বার্তার আদান প্রদান হতো। তা না হলে শতাব্দী প্রাচীন কংগ্রেসের হঠাৎ ইভিএম তুলে দিয়ে ব্যালট বক্সে ফিরে যাওয়ার প্রস্তাব ততটাই হাস্যকর এবং কৌতুকপূর্ণ। আমি নিজের দীর্ঘদিনের রাজনৈতিক ইভেন্ট কভার করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, খোদ মার্কিন মুলুকেও ব্যালট নিয়ে অভিযোগ উঠেছে। 2004 সালে যে নির্বাচন জর্জ বুশ জেতেন সেই নির্বাচনেই ফ্লোরিডায় ব্যালটের কারচুপি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তাহলে কোন যুক্তিতে কংগ্রেস হঠাৎ এই 2018 এসে দাঁড়িয়ে বলতে পারে যে তারা ইভিএম না, তারা আবার ব্যালটে ফেরত যেতে চায়? এই প্রস্তাব আদতেই আবার প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাওয়ার একটা চেষ্টা মাত্র। কংগ্রেস কি বলতে চাইছে যে ইভিএম এ ভোট হচ্ছে বলেই তারা হেরে যাচ্ছে? ইভিএম এ ভোট হচ্ছে বলেই রাহুল গান্ধী যখন ইতালিতে বেড়াতে চলে যান তখন তারা মেঘালয়তে সরকার গঠন করতে পারেন না? আসলে কংগ্রেসের এক শ্রেণীর বুদ্ধিজীবী নিজেদের ভুল ঠাড়তে এই ধরনের ছেদ চুক্তি টেনে এনেছে যা বর্তমান সময় এবং সমাজের নিরিখে কোনোভাবেই উপযুক্ত নয়।
আমি চলে যাব আর একজন সাধারণ নাগরিক বিশ্বেশায় শিক্ষক কৃষ্ণগোপাল দাস তার প্রতিক্রিয়ায়।
ইলেকট্রনিক ভোটযন্ত্রের অর্থাৎ ইভিএম এর বদলে আগামী দিনের সব নির্বাচন আগের মতো কাগজের ব্যালটে করতে হবে নির্বাচন কমিশনের কাছে, এটা কংগ্রেসের কাছে। অর্থাৎ কংগ্রেস বলছে আবার আগের মতন ব্যালট ফিরে আসে। তারা বলছে ইভিএম এ বিকৃতি ঘটিয়ে ভোটের ফলাফল নাকি এদিক ওদিক করা যায়, কিন্তু এটা রাজনৈতিক ব্যাপার। ইভিএম ই হোক বা ব্যালটই হোক, আমি একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে একটা সিস্টেম যখন পরিবর্তন হয় তখন সেটা দেশের অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করে। আমাদের দেখতে হবে যে এই অর্থনীতি যেন ভঙ্গুর অবস্থায় না পড়ে যে সিস্টেমই আসুক, কারণ আমরা নাগরিক হিসাবে আমরা সবসময় চাইবো যে দেশে অর্থনীতির উপর যেন কোনো সমস্যা না হয়, কারণ সব তো আমাদের আমাদেরই টাকা, দেশবাসীর টাকা। তাই খেয়াল রাখতে হবে যে ইভিএমই হোক বা ব্যালটই হোক সেটা খরচা কোথায় কম বা কিভাবে খরচার সাধ্যের খরচার মধ্যে সেই ব্যবস্থা করা যায়, আমি একজন নাগরিক হিসাবে এটাই আমার দাবি।
জি, পরমশেষ ঘোষ রায়, আমরা চারটি প্রতিক্রিয়া শুনেছি এবং চারজনই মূলত কংগ্রেসের দাবির সমালোচনা করেছে, আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন?
আমিও একমত পোষণ করি যে ব্যালটের বদলে ইভিএম যখন এসেছিল তখন ব্যালটের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ, প্রচন্ড দুর্নীতি, প্রচন্ড কিছু সবাই তো সহমত পোষণ করেই এসেছিল। তাহলে সেইটার বদলে ইভিএম আনা হয়েছে, এখন সেই ইভিএম এও যদি একই দুর্নীতি ইয়ে বলা হয় তাহলে সে আরেকটা সেকেন্ড অপশন তো কিছু থাকছে না, সেই ব্যালট। তাহলে এই অ্যাসুরেন্সটা বা এই গার্ডটা কে দেবে যে আর কিছু করা যাবে না? আর নির্বাচন কমিশন তো বলছেই যে ইভিএম এ কিছু করা সম্ভবপর নয়।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
এখন শুনবেন নারী কণ্ঠ, উপস্থাপন করছেন সাগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কারণে শরণার্থীরা আমেরিকা সহ অন্যান্য দেশে আশ্রয় নেন। আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রে আগত শরণার্থীদের উদ্যোগ এবং তাদের যে আমেরিকান স্বেচ্ছাসেবীরা সাহায্য করেন তাদের কাহিনী আপনাদের শোনাব। শরণার্থীরা যখন প্রথম যুক্তরাষ্ট্রে আসেন তখন তারা একটা সামান্য ভাতা পান 3 থেকে 6 মাসের জন্য। এছাড়াও তারা পুনর্বাসন সংস্থাগুলোর কাছ থেকেও সাহায্য পান। তারপর তাদের নতুন দেশে জীবনযাত্রার জন্য নিজেদেরই ব্যবস্থা করতে হয়। 2016 সালে বেশ কিছু সিরিয়ান শরণার্থী আমেরিকায় আসেন। অ্যারিজোনা রাজ্যের ফিনিক্সে মহিলাদের একটি সংগঠন নবাগত শরণার্থীদের সাহায্য করার জন্য এগিয়ে যান। ভয়েস অফ আমেরিকার জুন সো তারই বিস্তারিত বিবরণ দেন। নুরাল মুসা এবং তার ছোট্ট মেয়ে সিরিয়ায় গোলাগুলির শিকার হন, তাদের বাড়ি ধ্বংস হয়ে যায়। তাদের পরিবার পায়ে হেঁটে জর্ডানে যান এবং সেখানে 4 বছর কাটানোর পর আমেরিকায় আসেন। নুর মুসা বললেন, আমি যখন বেক করি আমি খুব আনন্দ পাই, আমার খুব ভালো লাগে। নুর মুসা যখন সিরিয়ায় ছিলেন তখন বাড়িতে মিষ্টি তৈরি করতেন।
Whenever I came, I haven't anybody, any friends, but volunteers, American volunteers.
আমি যখন প্রথমে এখানে আসি আমার তখন কেউ ছিল না, কোনো বন্ধু বান্ধব ছিল না, কিন্তু আমেরিকান স্বেচ্ছাসেবীরা আমাকে সব কিছুতে সাহায্য করেন। দেশে আমি শুধু আমার পরিবারের জন্য মিষ্টি তৈরি করতাম, এখন ফার্মার্স মার্কেটে মিষ্টি বিক্রি করতে স্বেচ্ছাসেবীরা আমাকে সাহায্য করেন। আমি সিরিয়ান সুইটস এক্সচেঞ্জ কার্যক্রমে আছি। এই সিরিয়ান সুইটস এক্সচেঞ্জ কার্যক্রমটির মাধ্যমে শরণার্থীরা যেসব মিষ্টি তৈরি করেন, বেক সেল অর্থাৎ ঘরে তৈরি কেক বা বিস্কিট বিক্রি করা হয় যেভাবে, সেভাবে ওই মিষ্টিগুলো বিক্রি করা হয়। ওই শরণার্থীদের অনেকেই সাম্প্রতিক বছরগুলোতে অ্যারিজোনা রাজ্যে এসেছেন। 7 জন যারা এই কার্যক্রম প্রতিষ্ঠা করেছেন তাদের একজন হচ্ছেন ড্যান জাকওয়ানি। তিনি বলেন একটি গির্জায় প্রথম বেক সেলে আনুমানিক হিসেব অনুযায়ী প্রায় 800 মানুষ এসেছিলেন, সব মিষ্টি বিক্রি হয়ে যায়।
After the overwhelming response of the first year in Swiss exchange, we continue to host more bake sales at churches.
প্রথম সিরিয়ান সুইটস এক্সচেঞ্জের অনুষ্ঠানে প্রচন্ড সাড়া পাওয়ার পর আমরা বেক সেল অব্যাহত রাখি। গির্জা, সিনাগগ, অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় বইয়ের দোকানগুলোতে আমরা বেক সেল করি। সিরিয়ান সুইটস এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতারা এবং স্বেচ্ছাসেবীরা যারা মিষ্টি তৈরি করেন তাদেরকে গাড়িতে করে বেক সেলে নিয়ে যান এবং তাদের জন্য দোভাষী হয়ে কাজ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতারা এবং স্বেচ্ছাসেবীরা অধিকাংশই মহিলা এবং তারা বিভিন্ন ধর্মের এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ড্যান জাকওয়ানি যে শরণার্থীদের সাহায্য করেন তার একটা কারণ হচ্ছে জাকওয়ানি পরিবারের ইতিহাস। তার বাবা দক্ষিণ ভিয়েতনামের সেনাবাহিনীতে মেজর ছিলেন। 1975 সালে যখন ভিয়েতনাম যুদ্ধ শেষ হয় তখন তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। ড্যান এবং তার মা ও 3 ভাইবোন 10 বছর পর আমেরিকায় আসেন।
When we came, he already had a small house for us, so we did not have to go through the phase of, you know, living up.
আমরা যখন এসেছি আমার বাবা ইতিমধ্যে আমাদের জন্য ছোট্ট একটি বাড়ি কিনে রেখেছিলেন। শরণার্থী হিসেবে থাকার যে পর্বটা তার মধ্য দিয়ে যেতে হয়নি আমাদের, কিন্তু আমার বাবা যখন প্রথম এদেশে আসেন সে সময়কার কথা তিনি আমাদের সব সময় বলেছেন। একটি পরিবার তাকে স্পন্সর করেন এবং তারা ড্রাইভার্স লাইসেন্স, লাইব্রেরি কার্ড, চাকরি পেতে তাকে সাহায্য করেন। রেফিউজি কানেকশন ফিনিক্স নামের একটি বড় সংগঠনেরই একটি অংশ সিরিয়ান সুইটস এক্সচেঞ্জ। গত বছর রেফিউজি কানেকশন ফিনিক্স সংগঠনের সদস্য সংখ্যা 60 থেকে বেড়ে 800 দাঁড়ায়। ওই গ্রুপটির আরও কয়েকটি কার্যক্রম রয়েছে, যেমন রেফিউজি বেবি শাওয়ার, সিরিয়ান সাপার ক্লাব এবং রেফিউজি রিডিং প্রোগ্রাম। এই রিডিং প্রোগ্রামের অধীনে একজন স্বেচ্ছাসেবী প্রতি সপ্তাহে শরণার্থীদের একটি পরিবারে যান এবং বই পড়ে শোনান। বই পড়ার ওই কার্যক্রমটির সমন্বয়ক হচ্ছেন মেলেক আগুল লি।
We didn't only create this opportunity for children
আমরা শুধু শিশুদের একজন স্বেচ্ছাসেবীর সঙ্গে ইংরেজিতে বই পড়ার সুযোগ করে দেইনি, আমরা তাদেরকে স্থানীয় পরিবারগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দিই, তাদের মধ্যে বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে ওঠে। শরণার্থী পরিবারগুলোর জন্য আমাদের কমিউনিটিতে উত্তরণে তা সাহায্য করে। জাকওয়ানি বলেন, শরণার্থীদের অনেক সাহায্যের প্রয়োজন থাকে।
But I think that if each one of us put in a little bit effort, a lot can be done to help them rebuild their life in the new.
কিন্তু আমি মনে করি আমরা প্রত্যেকে যদি একটু চেষ্টা করি, তাহলে শরণার্থীরা যাতে নতুন দেশে তাদের নতুন জীবন গড়ে তুলতে পারেন, তাতে সাহায্য করার জন্য অনেক কিছু করা যায়।
এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ একটি স্মারকলিপিতে সই করতে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই। একটু আগেই তিনি এ সম্পর্কে একটি উদ্বোধনী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে বাড়তি শুল্ক আরোপ করা হবে এবং চীনের বাণিজ্যের বিষয়ে 1974 সালের বাণিজ্য আইনের 301 নম্বর ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেছেন যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই কাজটি করা হবে এবং বাণিজ্য যে একতরফা ব্যাপার নয়, মূলত বাণিজ্যের সঙ্গে দুপক্ষেই যে জড়িত এই বিষয়টি তিনি তুলে ধরেন। এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট পেন্স তার বক্তব্য রাখছেন। অন্যান্য খবর, সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হলে আজ কমপক্ষে 14 জন প্রাণ হারিয়েছে। সোমালি কর্তৃপক্ষ বলছে যে গাড়িটি সেখানকার ভেলি হোটেলের বাইরে বিস্ফোরিত হয়, যেখানে প্রায়শই রাজনীতিক এবং ব্যবসায়ীরা যান। এটি মোগাদিসুর ব্যস্ততম রাস্তা মাকা আল মুকাররমায় অবস্থিত। সেখানকার নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর মুখপাত্র বলেন যে এই বিস্ফোরণে 14 জনের নিশ্চিত মৃত্যু ঘটেছে এবং 5 জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন যে এই হামলার লক্ষ্যবস্তু কী ছিল সেটা এখনও অবশ্য পরিষ্কার নয়। এ ব্যাপারে এখনও কেউ দায় স্বীকার করেনি, তবে কথিত ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল শাবাব অতীতেও মোগাদিসুতে এ ধরনের বহু আক্রমণ চালিয়েছে। হাজার হাজার সিরীয় বিদ্রোহী এবং তাদের পরিবারের সদস্যরা সিরিয়ার মিত্ররাষ্ট্র রাশিয়ার মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সমঝোতার আওতায় আজ অবরুদ্ধ গাওতা অঞ্চলের অংশবিশেষ ত্যাগ করে চলে যাচ্ছে। এই সব লোকদের হারাস্তা থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে বিরোধী নিয়ন্ত্রিত ইদলিবে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো বাস দাঁড়িয়েছিল। এই একই ধরনের ব্যবস্থা অন্য অনেক বিদ্রোহীদের ক্ষেত্রেও নেওয়া হয়েছে, যখন অবরোধ এবং সরকারি অভিযানের কারণে বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত অন্য এলাকায় সরে যাবার প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়। মাসখানেক আগে সিরিয়ার সৈন্যরা রাশিয়ার সমর্থনে ওই অঞ্চলে নিয়ন্ত্রণ পুনর্দখলের জন্য অভিযান শুরু করে এবং এই অভিযানে অসংখ্য বিমান আক্রমণের কারণে পূর্ব গাওতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল একটি ব্যতিক্রমী টেলিভিশন সাক্ষাৎকারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন যে অবৈধভাবে উপাত্ত সংগ্রহের কেলেঙ্কারিতে স্পষ্টত ফেসবুক ভুল করেছিল। তিনি সিএনএনকে ওই সাক্ষাৎকারে বলেন যে তিনি এ ব্যাপারে নিশ্চিত যে কেউ নভেম্বরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের মধ্যমেয়াদী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে। তিনি বলেন যে ব্রাজিল ও ভারতের নির্বাচন সহ যে কোনো নির্বাচনে ফেসবুকের মাধ্যমে হস্তক্ষেপ বন্ধ করতে ফেসবুক সত্যি সত্যি প্রতিশ্রুতিবদ্ধ। ফেসবুক শুক্রবার জানায় যে তারা জেনেছে যে 2015 সাল থেকে ব্রিটিশ গবেষক আলেকজান্ডার কোগান একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধভাবে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য শেয়ার করেন। অনুমান করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা আজ থেকে $1,03,000 কোটি ব্যয় প্রস্তাবের উপর ভোট দেওয়া শুরু করবেন। গতরাতেই আপোষ আলোচকরা এতে অনুমোদন দিয়েছেন। সরকারি দপ্তর এবছর তৃতীয়বারের মতো বন্ধ হয়ে যাওয়া এড়াতে বিধায়কদের শুক্রবার মধ্যরাত নাগাদ এটি অনুমোদন দিতে হবে। রাশিয়ার সার্গেই স্ক্রিপল, যিনি গুপ্তচর হিসেবে দ্বৈত ভূমিকা পালন করেছিলেন, তাঁর ওপর আক্রমণের অভিযোগে ব্রিটিশ মন্ত্রী এবং মস্কোতে তাঁদের সহপক্ষরা পারস্পরিক কূটনীতিকদের বহিষ্কারের পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আরও হুমকি দিচ্ছেন।
এই এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। ফেসবুকে যারা আমাদের অনুষ্ঠান শুনছিলেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জাও গাং চাং। আর সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.